আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচন, প্রত্যাশা ও সংশয়। আমরা সকলেই জানি যে বাংলাদেশে সাধারণ নির্বাচন সভাপতি এগিয়ে আসছে, আর এই নির্বাচন নিয়ে কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয়, বাংলাদেশের মানুষের মনেও আগ্রহ রয়েছে, রয়েছে উদ্দীপনা এবং প্রত্যাশা। প্রত্যাশা এই জন্যেই যে প্রতিটি নির্বাচন সভাপতিই গণতন্ত্রের ভিতকে করে আরো মজবুত। বাংলাদেশের জন্য এই গণতান্ত্রিক চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বৈধতা দিয়েছিল ৭০-এর নির্বাচন। তদানীন্তন পাকিস্তান সরকার জনগণের রায়কে অগ্রাহ্য করায় ক্ষুব্ধ হয়েছিলেন বাঙালিরা। সেজন্যই বোধ করি বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের জন্য আশার পথ উন্মোচনের একটা উপায়। সমালোচকরা একথাও বলেন যে ওই একটি দিনই জনগণ তার রায় দিতে পারে, তবে নির্বাচন নিয়ে আশঙ্কাও থাকে। নির্বাচনের বৈধতা ও নিরপেক্ষতা, সকল দলের অংশগ্রহণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আগামীতে সম্ভব কিনা, সে নিয়েও ভাবছেন অনেকে। আমরা এই অনুষ্ঠানে সকল পক্ষের সব মতামত, আশা এবং আশঙ্কার কথা, সব ধরনের ভাবনা তুলে ধরার চেষ্টা করব। শ্রোতারা, আপনারা আমাদের কাছে সরাসরি এই নম্বরে ফোন করে প্রশ্ন করুন, 202-619-3062। আজ আমাদের আলোচক অতিথি প্যানেলে রয়েছেন বাংলাদেশ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। অধ্যাপক কলিমুল্লাহ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আজ এই প্যানেলে আরো রয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশ প্রফেসর ডক্টর আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকেও স্বাগতম। তাহলে এবার আমরা প্রশ্নের দিকে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্নটি নিয়েছেন কাইয়ুম খান কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে। হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে বলছি। আজকের আলোচ্যসূচি বাংলাদেশের নির্বাচন, প্রত্যাশা এবং সংশয় অত্যন্ত সহযোগী। আমি সংক্ষিপ্ত ভাবে আমার প্রত্যাশার দিকেই নজর দিব। সে প্রত্যাশার দিক বলতে গেলে, আজকে বাংলাদেশের রাজনীতিতে যে ভয়ের সংস্কৃতি চালু হয়েছে সেটা উতিয়ে সামনে নির্বাচনে আমরা কি একটা উৎসবকালীন নির্বাচন, যেটা হয় আমরা বিগত দিনে দেখেছি, সেটা দেখতে পাবো কিনা, এ ব্যাপারে যদি আপনারা একটু আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ।
ধন্যবাদ কাইয়ুম খান আপনাকেও। অধ্যাপক কলিমুল্লাহ, আপনার কাছে যাচ্ছি। আপনি শুনলেন কাইয়ুম খান প্রশ্ন করেছিলেন, তার কথায় ভয়ের সংস্কৃতিকে অতিক্রম করে উৎসব মুখর নির্বাচন কি আমরা আশা করতে পারি?
এটা তো একটা চিরন্তন প্রত্যাশা আমাদের। তবে এটাও মনে রাখা দরকার যে এরশাদ সরকার পতনের পরে থেকে সাকসেসিভ যে ইলেকশন গুলো হয়েছে আপনার সেই ৯১ থেকে, সবার কাছে কম বেশি গ্রহণযোগ্য নির্বাচন বলা যেতে পারে, এক্সেপ্ট ষষ্ঠ সংসদ নির্বাচন যেটা ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন নামে খ্যাত। একই বছর পর পর দুটো নির্বাচন আমরা অনুষ্ঠিত হতে দেখেছি, ১২ই জুন এবং ১৫ই ফেব্রুয়ারি। আর তারপর থেকে মাঝখানে একটা রাপচার আমরা লক্ষ্য করেছি, এই জরুরি শাসন কায়েম সেনা সমর্থিত কথা বলে সরকারের সময় আপনার বছর দুয়েকের জন্য নির্বাচন পিছিয়ে গিয়েছিল এবং ২২ জানুয়ারি পরিবর্তে পরবর্তীতে ২৯শে ডিসেম্বর ২০০৮ আমরা নবম সংসদ নির্বাচন প্রত্যক্ষ করি। সেখানটায় প্রথম থেকেই যে বিষয়টি লক্ষণীয় ছিল সেটি হলো এরশাদ শাসনামলে যে ধরনের সমস্যাগুলো দেখা দিয়েছিল আমাদের নির্বাচনী সংস্কৃতিতে তার বহিঃপ্রকাশ ঘটেছিল, আমরা যাতে বলতাম ভোট ডাকাতির নির্বাচন। তো সেই পর্ব অতিক্রম করে যখন জনগণ সুযোগ পেল তার ভোটাধিকার প্রয়োগের, এবং তখন যে স্লোগানটি উত্থিত হয়েছিল, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, সেই চেতনা থেকে বিপুল যেটাকে বলে টার্ন আউট সেটা আমরা লক্ষ্য করেছিলাম ১২ জুনের নির্বাচন অনওয়ার্ড যে নির্বাচনগুলো আমরা অনুষ্ঠিত হতে দেখেছি সেই সময়। এবং এই যে বিপুল পরিমাণ মানুষের ভোট কেন্দ্রে আগমন এবং সারিবদ্ধভাবে দাঁড়ানো, বিশেষ করে নারীদের ভোট দেওয়ার যে প্রবণতা, এগুলো দেখে তখন যে টেকনোলজিটা আমরা ব্যবহার করা শুরু করলাম যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন, অর্থাৎ একটা ফ্যাক্টিভ লুক। এখন এটা কেন হয়েছে? উৎসাহের প্রাবল্যের কারণে। এখন বিষয়টা যখন গা শোয়া হয়ে যায় আমাদের ম্যাচিও লিবারাল ডেমোক্রেসি গুলোকে আমরা যেগুলো দেখছি, দেখা যাচ্ছে সারাদিন ধরে ভোট চলছে কিন্তু বোঝাই যাচ্ছে না যে ভোট হচ্ছে, মানে এরকম একটি বিষয়। তো গ্র্যাজুয়ালি কিন্তু আমরা সেই একেবারে সামরিক শাসনের লৌহ জবনিকা উঠে যাওয়ার পরে আমরা সাকসেসিভ ইন্টারভেলে যখন নির্বাচন হতে দেখছি, ক্রমে বিষয়টা কিন্তু বিজনেস অ্যাজ ইউজুয়াল একটা বিষয়ে পরিণত হচ্ছে, উৎসাহের প্রাবল্যে ভাটা পড়ছে। আর আরেকটা বিষয়, যে কোনো মূল্যে আপনার বৈতরণী পার হতে হবে, এই যে ডেসপারেশনটা, সেটা নানান রকমের আতঙ্ক তৈরি করে দিচ্ছে ভোটারদের মনে। ফলে কেউ কেউ যখন গিয়ে দেখছেন তার ভোটটা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, তখন এক ধরনের হতাশা ডেভেলপ করছে, ফ্যাকিং ডেভেলপ করছে, সব মিলিয়ে এই পরিবেশটি তৈরি।
জি অধ্যাপক কলিমুল্লাহ, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আলী রিয়াজ, আপনি কি মনে করেন যে ভয়ের সংস্কৃতিকে অতিক্রম করে আগামী নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে?
আমার আশঙ্কা সেটা হবে না। তার কারণ হচ্ছে, খুব সিলেক্টিভলি আমরা হিস্ট্রি আলোচনা করতে শুরু করেছি। আপনার ভূমিকায় 70-এর পরের নির্বাচনের উল্লেখ নেই, কিংবা নাজমুল হাসান কলিমুল্লাহ বিস্তৃত হচ্ছেন যে 2014 সালে দেশে একটা নির্বাচন হয়েছিল। এগুলি খুব উদ্বেগজনক, কারণ হচ্ছে সিলেক্টিভ হিস্ট্রি খুব বিপদ তৈরি করে। বাংলাদেশে 1973 সাল থেকে 1990 সাল পর্যন্ত কোনো রকম নির্বাচন, গ্রহণযোগ্য কোনো নির্বাচন হয়নি। নির্বাচনগুলি হয়েছে যেগুলি গ্রহণযোগ্য 1991 সাল থেকে, তার মধ্যে দুটো নির্বাচন অগ্রহণযোগ্য। এর একটা হচ্ছে 1996 সালের 15 ফেব্রুয়ারি, আরেকটা হচ্ছে 2014 সালের নির্বাচন। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে কোনো কাঠামো তৈরি করা হয়নি। একমাত্র যখন এই সমস্ত পরিস্থিতিতেই নির্বাচনগুলো গ্রহণযোগ্য এবং সকলের কাছেই মনে হয়েছে কোট অন কোট উৎসব মুখর, যখন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে, এবং সেগুলি ঘটেছে 91 সালে, 96 সালে, 2001 সালে, 2008 সালে। ফলাফল যাই হোক, ফলাফল গ্রহণ বিরোধী পক্ষ করেননি, বিতর্ক করেছেন, সর্বক্ষেত্রে তা হয়েছে, কিন্তু জনগণের কাছে সেগুলো গ্রহণযোগ্য মনে হয়নি যে বিরোধী দলের আলোচনাগুলো খুব গ্রহণযোগ্য। কে বিরোধী দলে আছে তাতে কিছু যায় আসে না। ফলে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে নির্বাচন সংক্রান্ত আলোচনায়, এই ইতিহাসটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে আসলে ওই রকম পরিস্থিতিতে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামো, সরকারের ক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা গেছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এটাই হচ্ছে বাস্তবতা। এখন সেটা ভালো খারাপ সমর্থন করবেন কিনা করুন, আমার কোনো আপত্তি নেই, নাগরিক হিসেবে আপনার সেই অধিকার অবশ্যই আছে, কিন্তু সিলেক্টিভলি হিস্ট্রি বলা খুব প্রবলেম্যাটিক। আর দ্বিতীয় বিষয় যেটা, ভয়ের সংস্কৃতি থেকে উৎসবমুখর হবে কি করে? যদি আমি মনে করি যে ভয়ের সংস্কৃতি আছে, এবং সেটা আছে, আমার একটা বইও আছে এই শিরোনামে, সেটা বেশ আগে প্রকাশিত 2014 সালের। তো প্রশ্ন হচ্ছে যে ভয়ের সংস্কৃতির অবস্থাটা কোথায়, নির্বাচন মানে কি? আপনি ধরুন যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড অফ ইলেকশন আইডিয়াস, এবং সেটা কলিমুল্লাহ আমার চেয়ে ভালো জানেন, কলিমুল্লাহ আমার ঘনিষ্ঠ বন্ধুজন, উনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন নির্বাচন বিষয়ে। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, সেগুলিতে আপনি দেখুন যে মানে ইলেকশন মানে কি, রাইটস অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস টু ভোট, তাই তো? কোথায় সেটা? কিন্তু আমি নির্বাচন নিয়ে খুব, এখন এই নির্বাচনের আলোচনার মধ্যে যে আলোচনাটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্বাচনে ভোট দিতে পারার নিশ্চয়তা আছে কিনা, ভোটাররা ভোট দিতে পারবেন কিনা। কলিমুল্লাহ এই প্রসঙ্গটা তুলেছেন যে আসলে একসময় স্লোগানটা উঠেছিল এই কারণে যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই পরিস্থিতিটা আছে কিনা। এবং সেটা কেবলমাত্র ভোট কেন্দ্রিক নয়, কিন্তু তার কারণ হচ্ছে দেশের অবস্থাটা দেখুন, পরিস্থিতিটা লক্ষ্য করুন, এবং সেটাকে অস্বীকার করে আগানো যাবে না। ধরুন 12টি শিক্ষার্থীকে আটক করা হয়েছে, 4 দিন পরে বা 3 দিন পরে পুলিশ সেটা স্বীকার করছে, এটাকে নির্বাচনের পরিবেশ বলছেন? কিংবা ধরুন পুলিশ মামলা করছে কি, যিনি আসলে অসুস্থ, বাড়িতে আছেন, দেশে নেই, মারা গেছে, সেই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। দেখুন শহীদুল আলমের পরিস্থিতিটা লক্ষ্য করুন। তো এগুলি হচ্ছে মত প্রকাশের ক্ষেত্রে যে পরিস্থিতি, সেটাকে আপনি ফ্রিডম অফ অ্যাসেম্বলি বলতে কিছু নেই, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে বা ফ্রিডম অফ ওপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন, এগুলি হচ্ছে, আমি টার্মগুলি ইংরেজিতে বলছি কারণ হচ্ছে আইডিয়ার ডকুমেন্ট থেকে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে, যে এই পরিস্থিতিগুলিকে অব্যাহত রেখে নির্বাচন উৎসব মুখর হবে কি করে? উৎসব আপনি করতে চাইলে যে কোনো সময় করতে পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিটা বিবেচনা করে এখন থেকে তিন মাস পরে কি ধরনের পরিস্থিতি হবে সেটা সেটা ধরতে নিন। অন্যথায় খুব সিলেক্টিভলি আমরা হিস্ট্রি উচ্চারণ করব এবং শেষ পর্যন্ত বলবো যে হ্যাঁ একটা উৎসব মুখর নির্বাচন হয়েছে।
জি নাজমুল হাসান, নাজমুল হাসান কলিমুল্লাহ এর সঙ্গে কিছু যোগ করবেন আপনি?
আমি যেটা বলতে চাই যে এই যে কোট অ্যান্ড কোট উৎসব মুখর, এটা অনেকটা প্রেস নোটের ভাষায় পরিণত হয়েছে। আসলে এই যে স্টেরিওটাইপ, এটা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে আমাদের। এবং ওই যে স্লোগানটি ছিল যাকে খুশি তাকে দেব, তার পরিবর্তে পরবর্তীতে যে স্লোগানটি উত্থিত হয়েছে অ্যাকসেপ্টেড হয়েছে সেটা হচ্ছে আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। অর্থাৎ বিবেচনা ভোটটা খাটানোর যে ব্যাপারটা সেই স্পেসটার উপর জোরটা দিতে হবে।
এই মুহূর্তে টেলিফোন লাইনে একজন আছেন, দীপক চক্রবর্তী। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি বলুন, আপনি কোথা থেকে বলছেন বলুন। হ্যালো,
আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে বলছি, শ্রী দীপক চক্রবর্তী।
হ্যাঁ বলুন বলুন, আপনার প্রশ্ন করুন।
আমার প্রশ্ন হচ্ছে আজকে যে আমার প্যানেল অতিথি স্যার মহোদয় আছে, ওদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা ভয়েস অফ আমেরিকার গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে প্যানেল অতিথি কাছে, স্যার মহোদয়ের কাছে, একটি হচ্ছে এবার দেখবেন যে ইলেকশনটা নতুন যে মানে যে হতে যাচ্ছে সেটা হলো এভাবে তরুণ প্রজন্ম অনেক কিন্তু ভোটার। এখন আমার প্রশ্ন হচ্ছে এবার যে নির্বাচনটা হতে যাচ্ছে, নির্বাচনটা কিরকম হতে পারে এবং ভোট কেন্দ্রে ব্যালট বাক্স নিয়ে এরকম কোন সিদ্ধান্ত আছে, এবার ভোট কেন্দ্রে কিরকম আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং যে নতুন ভোটার গুলা কিভাবে এবার ভোট দিতে পারবে, আমার প্যানেল অতিথি আছে, এটাই আর কি প্রশ্ন আর কি। নমস্কার,
ধন্যবাদ, নমস্কার। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি হয়তো ওনার প্রশ্ন শুনেছেন, বলেছেন যে বহু তরুণ প্রজন্মের সদস্য এখন ভোটার, তো ভোট কেন্দ্রে কিরকম নিরাপত্তা থাকতে পারে, কারণ অভিযোগ আসে যে ব্যালট বাক্স ছিনতাই হয় ইত্যাদি ইত্যাদি, এবং আইন শৃঙ্খলা পরিবেশ কিরকম থাকবে?
এখানে বেশ কিছু ইফ এন্ড বাট আছে, সেগুলো খোলাসা করা ভালো।
জি,
একটা হচ্ছে একটা চিন্তা এরকম যে ইভিএম মেশিনের ব্যবহার হতে পারে 100 থেকে 150 আসনে,
হ্যাঁ,
অথবা সকল আসনের শতকরা 10-20-30% কেন্দ্রে ইভিএম ব্যবহৃত হতে পারে। এই দুটো পসিবিলিটি আছে। এর পাশাপাশি আপনার যেটা ব্যালট পেপার সেইটি ব্যবহার করে ট্রেডিশনালি আমরা যেভাবে নির্বাচন করে অভ্যস্ত সেটি হতে পারে, আর এর সঙ্গে ট্রান্সলুসেন্ট ব্যালট বক্স অর্থাৎ ঘোলা ব্যালট বাক্স আমরা ব্যবহার করা শুরু করেছি, এবং সেগুলো আবার লক সিস্টেম ইত্যাদি এগুলো নিয়ে নানান রকমের আলোচনা কথাবার্তা আছে। আগে থেকে বাক্স ভর্তি করে রেখে দিয়ে সেটা হাজির করলেন, যেটা কার্যত নির্বাচন দিবসে ব্যবহার করা হয়েছিল সেটা হয়তো দত্তবের মধ্যে মিলেনি না, এরকম নানান রকমের উলিনিলি অভিযোগ এবং ইনুয়েন্ডো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ফলে এইসব বিবেচনা থেকে মেশিনের আশ্রয় নেওয়ার একটা জাস্টিফিকেশন হাজির করছে, এবং সেখানে দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি যে আপনার ফেল সেফ ফর্মুলার মেশিন হাজির করতে যাচ্ছেন, সেটা এই রিয়াকশন টাইম পর্যন্ত আছে কিনা, এই সময়ের মধ্যে হাজির করা যাবে কিনা, এটা নিয়ে নানান রকমের সংশয় কিন্তু উত্থাপন করেছেন। তো হোয়াট এভার ইট ইজ, আপনার ফার্স্ট টাইম ভোটার যারা, তাদের যে মাইন্ডসেট এবং তাদের যে কনসার্ন, তারা ডেফিনেটলি আমি মনে করি ভোটদানে উৎসাহের সঙ্গে তারা আগুয়ান হবেন, এবং প্রথমবারের মতো ভোট দেওয়ার যে শিহরণ সেটা তারা ডেফিনেটলি অনুভব করবেন তাগিদ হিসেবে, এটাই স্বাভাবিক। এবং কন্ডিউসিভ এনভায়রনমেন্ট এনশিওর করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সময় ছিল যখন বলা হতো ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ, সাধারণ, এই তিন ক্যাটাগরাইজেশন কেন্দ্রগুলোকে করা হতো। এখন যেহেতু নামই কন্ডিশন করে দিচ্ছে, এই তথ্য কন্ডিশন করে দিচ্ছে যে এটা এক ধরনের আতঙ্ক তৈরি করতে পারে, সেই কারণে তারা এখন গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, সাধারণ, এই তিন ক্যাটাগরিতে বিভাজন করে থাকে। ফলে এখানে 3-4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কায়েম করার ঘোষণাও দেওয়া হয়ে থাকে, সেসব দিয়ে ওই ইভিএম এ হচ্ছে ইলেকশনটা না পুরোটাই ব্যালটে হচ্ছে সেটাও কিন্তু অনেকাংশে কন্ডিশন করে দেবে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি কেমন থাকবে।
জি, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, এখন আবার অধ্যাপক আলী রিয়াজের মতামত জানতে চাইছি।
এই যে ধরুন আনিস, ইভিএম এর আলোচনাটা উঠেছে এখন নির্বাচনের তিন মাস আগে, প্রয়োজনটা কোথায়? প্রশ্নটা রাজনৈতিক, আপনি প্রযুক্তি দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করছেন। ইভিএম নিয়ে যখন আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে, ইলেকশন কমিশনের, যখন সিভিল সোসাইটি মেম্বারদের সাথে আলোচনা হয়েছে, অধিকাংশ তার বিরোধিতা করেছে। তখন নির্বাচন কমিশন বলেছেন যে ঐকমত্য না হওয়া পর্যন্ত এটা হবে না। হঠাৎ করে এখন শোনা গেল নির্বাচনের তিন মাস আগে যে ইভিএম চালু করা হবে, 10% হবে নাকি 150টা আসনে হবে না 100টা আসনে হবে, এই বিতর্ক নিরর্থক। নিরর্থক এই কারণে, যেটা প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল না বিভিন্ন কারণে, প্রযুক্তির বিরোধিতা করার অর্থ নয়। প্রযুক্তি নিয়েও প্রশ্ন আছে, আপনি ফেলসেফ তৈরি করতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় সেটা সম্ভব হয়নি, এটা ধরে নেওয়া যাক যে এটা ফেলসেফ করে ফেলা যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেই ক্ষেত্রে প্রতিশ্রুতিটা ছিল ঐকমত্য না হলে এটা ইন্ট্রোডিউস করা হবে না, এটা তিন মাস আগে হঠাৎ করে মানে তাড়াহুড়া করে এই বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছে কেন নির্বাচন কমিশন? তার কারণটা হচ্ছে আমরা এখন এটা নিয়ে আলোচনা করতে থাকবো। নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনের একটা ইন্টিগ্রিটিটা এনশিওর করা, এবং ইন্টিগ্রিটিটা কেবল ইলেকশন কমিশন করতে পারবে তা আমি মনে করি না, কিন্তু সেই জায়গায় এই আলোচনাগুলো যে যে পরিস্থিতি তৈরি করেছে তাতে করে বোঝা যাচ্ছে যে কমপ্লিটলি ডিস্ট্র্যাক্ট করা আলোচনাটা, আলোচনাটা অন্য জায়গায় থাকা দরকার। নির্বাচন করার জন্য আপনি যে শিরোনামে বলছেন যে সংশয় তৈরি হয়েছে, সংশয়টা বুঝেছি কেন, সংশয়টা এই কারণে হয় না যে ইভিএম থাকবে কি থাকবে না, সংশয়টা তৈরি হয়েছে রাজনৈতিক পরিস্থিতিটা অনুকূল কি অনুকূল না, সেটার মোকাবেলা কে করবে, সেটার মোকাবেলা কি ইলেকশন কমিশন করবে, ইনপার্ট করবে, ইনপার্ট করবে না, এটা এটা রাজনৈতিক মানে পলিটিক্যাল গুডউইল এর উপর নির্ভর করবে, এবং সেটা ক্ষমতাসীনদের বিষয়। বিরোধী দল অংশগ্রহণ করবে কি না সেটা খুব ইমেটেরিয়াল প্রশ্ন আমার কাছে, এটা পরে দেখা যাবে যে করলে করবে না করলে করবে না, আগে আপনি পরিস্থিতিটা এনশিওর করেন। নতুন প্রজন্ম বলে আলাদাভাবে তারা ভোটের ক্ষেত্রে, হ্যাঁ আমরা বলি ভোটে নিউ ভোটার্সরা কি করবেন ইত্যাদি, তো 2014 সালে তো নতুন ভোটার ছিল, তারা কি করেছেন? ভোটের ব্যবস্থা আপনি করতে না পারলে, কারণ 2014 সালে হঠাৎ করে নতুন ভোটার ছিল না, তেমন তো না 2008 সালেও ছিল, সবসময় যে কোনো নির্বাচনে নতুন ভোটার তৈরি হবে, কারণ তো বয়স হবে 18 বছর, তারা এসে নির্বাচনে ভোট দেবেন। প্রশ্ন হচ্ছে যে নতুন প্রজন্ম তাদের কি এক্সপেকটেশন, সেটা যখন ইলেকশনের অনুকূল পরিবেশ তৈরি হবে, প্রার্থীরা থাকবেন, তাদের প্ল্যাটফর্মগুলো আমরা বুঝতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ইয়াঙ্গার নতুন ভোটাররা নতুন কিছু বলছেন, কিন্তু পুরনো ভোটাররা তাদের মত বদলাতে পারেন। ফলে আলোচনাটা হওয়া উচিত অন্য জায়গায়, মানে এনভায়রনমেন্টটা তৈরি করুন নির্বাচনের, তারপরে এই সমস্ত টেকনিক্যালিটির, এবং সেই নির্বাচনের এনভায়রনমেন্ট তৈরি না করে ইভিএম এর আলোচনা, নতুন ভোটারের আলোচনা, এগুলো আমার কাছে খুব বেশি ইফেক্টিভ আলোচনা মনে হয় না আর কি।
আচ্ছা, এগুলো প্রশ্নের পরিপ্রেক্ষিতে এসছে, আমি শুধু অনুরোধ করব আমাদের সম্মানিত প্যানেল সদস্যদের উত্তর সংক্ষিপ্ত রাখার, কারণ প্রচুর টেলিফোন আসছে এই মুহূর্তে। পিরোজপুর থেকে ফোন করেছেন নাসিম আলী। হ্যালো, হ্যালো,
নাসিম আলী বলছিলাম,
বলুন বলুন আপনার প্রশ্ন।
হ্যালো,
জি আমি শুনতে পাচ্ছি, বলুন 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 আপনার প্রশ্ন বলুন।
আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনায় শুনছিলাম, তো 10টি নির্বাচন আমরা প্রত্যক্ষ করেছি স্বাধীনতার পরে বাংলাদেশে, তো এই 10টি নির্বাচনের মধ্যে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয় যে 6টি নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী বা তাদের অংশগ্রহণের একটু উৎসব মুখর পরিবেশে 6টি সংসদ নির্বাচন হয়েছে, 3-4টি অংশগ্রহণ বা বিতর্কিত অবস্থান ছিল। এই সব অভিজ্ঞতা, মিশ্র অভিজ্ঞতার প্রেক্ষিতে আগামী নির্বাচনটি উৎসব মুখর পরিবেশে করার একটা প্রয়াস থাকা উচিত, এটা হচ্ছে জনগণের প্রত্যাশা, কারণ মানুষ তো নির্বাচনের মধ্যে দিয়ে তার পছন্দসই দল প্রতিনিধি সরকারে পাঠাতে চায়, তার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অধিকার যাতে সে ভোগ করতে পারে তার জন্য সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে। এই নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করছি যে নির্বাচন হবে কি হবে না এই নিয়ে যেমন সংশয় সৃষ্টি করার চেষ্টা চলেছে, কিন্তু পাশাপাশি নিশ্চয়তাও অনেকটা আছে যে নির্বাচন হবে, হতেই হবে, এবং সেখানে আমার মনে হয় জামাত তার রেজিস্ট্রেশনগত এবং প্রতীকগত সমস্যার কারণে অংশগ্রহণ করতে হয়তো পারবে না, কিন্তু সকল দলই বিএনপি সহ অংশগ্রহণ করবে। এই অংশগ্রহণ করাটা বিএনপিকে এই অংশগ্রহণ করানোর ক্ষেত্রে সরকার এখন যে অবস্থানে আছে তা হচ্ছে বিএনপির অধিকাংশ নেতা কর্মী তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া।
জি আপনার প্রশ্নটা বলুন,
শহরে বেরোলো একজন বীর।
জি আপনার আপনার প্রশ্নটা বলুন না সরকার। আপনার প্রশ্নটা বলুন একটু। জি আপনার প্রশ্নটা বলুন।
আমার প্রশ্নটা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে সকল দলকে অংশগ্রহণ করিয়ে নির্বাচনটা কিভাবে নিশ্চিত করা সম্ভব এবং সেক্ষেত্রে সরকার কি ভূমিকা নেবে?
আচ্ছা, এইটাই মূল প্রশ্ন, কারণ উৎসব মুখর কথাটি অত্যন্ত সাবজেক্টিভ কথা এবং এ নিয়ে আমাদের অন্য প্রশ্নকর্তাও প্রশ্ন করেছিলেন। আমি নাজমুল হাসান কলিমুল্লার কাছে আবার যাচ্ছি যে সকল পক্ষের অংশগ্রহণ, বিশেষ করে যারা নির্বাচন থেকে দূরে সরে যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে, সকল পক্ষের অংশগ্রহণের করার ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া যেতে পারে?
দেখুন, এক্ষেত্রে উদ্যোগটা গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনের, কারণ তারা সাংবিধানিক বডি এবং যেভাবেই ম্যানেজ হয়ে থাকুক না কেন, এখন একটা প্রতিষ্ঠিত সত্য যে তারা শপথ গ্রহণ করেছেন, রাগ বিরাগের বশবর্তী না হয়ে তারা তাদের উপস্থিত দায়িত্ব পালন করবে এবং সেই নিরিখে তারা একটি পথ নকশা তৈরি করেছেন এবং বক্সের টিক চিহ্ন দেওয়ার মতো করে এক একটি পর্ব পার করে আজকে এখন তফসিল ঘোষণার পূর্ব মুহূর্তে এসে হাজির হয়েছেন। এখন ফিল্ড বিল্ডিং এর অংশ হিসেবে তারা যে ওয়াচার গুলো দেখাবেন সেটা অনেকাংশে কন্ডিশন করে দেবে কি পরিমাণ কতটা পার্টিসিপেটিভ হবে নির্বাচনটা তা। এবং এখানে পসিবল সিনারিগুলো কি কি হতে পারে, একটি হতে পারে আমরা ব্রডলি জানি যে এখানে দুটি ফোর্স কাজ করছে, একটি প্রো আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী আর একটি হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ সমর্থন গোষ্ঠী, এইভাবে পুরো এখন ওই যে সে অ্যান্টি আওয়ামী লীগ তার মধ্যে নানান রকমের আপনার মতামতের লোকজন আছেন, কিন্তু একটা জায়গায় আপনার সমজাতীয়তা খুঁজে পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে তারা আওয়ামী লীগ পছন্দ করেন না। এই যে অবস্থাটি সেটি কারণে এমন হতে পারে যে আওয়ামী লীগ একা নির্বাচন করছে বা 14 দল তাদের সঙ্গে আছে, এর বিপরীতে বাকি যত সেটের লোকজন আছেন তারা ভিন্ন একটা অবয়ব নিয়ে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স করে হয়তো নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হতে পারেন। যদি তাই হয় তাহলে হয়তো দেখা যাবে যে নির্বাচনটা পার্টিসিপেটিভ ফুললি পার্টিসিপেটিভ একটা শেপ নিচ্ছে। অথবা এমন হতে পারে যে আওয়ামী লীগ 14 দল তার অ্যালায়েন্স যা তারা একদিকে, জাতীয় পার্টি 300 আসনে প্রার্থী তার করানোর যে ঘোষণাটি প্রথম থেকে দিয়ে আসছে সেটি কার্যকর করার দিকে অগ্রসর হবে এবং 20 দলীয় ঐক্যজোট এবং তাদের মিত্ররা তারা হয়তো বিরত থাকলেন এবং সেই সাথে নতুন যে ঐক্য প্রচেষ্টাটি চলছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারাও হয়তো একটা অবস্থান নিয়ে বসবেন। এখন পসিবল নানান রকমের সিনারিও কিন্তু ডেভেলপ করতে পারে এবং এই সময়টা খুব কুশল নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত। এবং আপনি জানেন যে ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণ ক্রমে মাঠের বা রাজপথের বিরোধী দল বলে পরিচিত বাংলাদেশ জাতীয় বিরোধী দলের মহাসচিব মহোদয় তিনি আগামীকাল আপনার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে মিলিত হবেন, সে তেমনটি প্রত্যাশা করা যাচ্ছে। এদিকে খালেদা জিয়ার বিচার কার্য নিয়ে নানা রকমের জটিলতাও দেখা দিয়েছে এবং আদালত প্রাঙ্গনে একটি প্রকোষ্ঠ বা কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করার আইনগত বৈধতা নিয়েও তার সমর্থকরা প্রশ্ন তুলেছেন। আবার এইদিকে আমরা দেখেছি যে বার্নিকাট আমাদের মার্কিন রাষ্ট্রদূত তিনি সম্ভবত নির্বাচন পর্ব শেষ করে তারপর তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন, নতুন আসার যে ব্যাপারটি সেটি তারপরে সংঘটিত হবে এবং সেটি নির্দেশ করছে যে এক ধরনের ইনস্টিটিউশনাল কন্টিনিউটি যাতে বজায় থাকে, ইনস্টিটিউশনাল মেমোরি যাতে লস না হয় সেটা ফিজিক্যালি এনশিওর করার একটা চিন্তা মার্কিন প্রশাসনের আছে।
জি আমরা
পুরো সিনারিওটা আমাদের কনসিডার করতে হবে, অ্যানালাইজ করতে হবে।
হ্যাঁ, এই অংশগ্রহণমূলক নির্বাচন সম্পর্কে যে প্রশ্ন নাসিম আলী করেছেন সে সম্পর্কে অধ্যাপক আলী রিয়াজ কি বলেন?
অংশগ্রহণের প্রথম শর্তগুলি যদি পূরণ হয় তাহলে অন্যান্য দল আসবে। এই যে ধরুন মানে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে কতগুলি সিনারিও তো যেগুলো নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন, মানে আনসার্টেনিটিটা হচ্ছে যে বিভিন্ন রকম সিনারিও তৈরি হতে পারে, কে অংশগ্রহণ করবে কে অংশগ্রহণ করবে না। কিন্তু আপনি যদি গত দশটা নির্বাচন দেখেন এবং বিশেষ করে যদি আপনি 1990 সালের পরের নির্বাচনগুলি দেখেন তাহলে দুটো সিনারিও খুব স্পষ্ট। একটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন, সকলে মিলে নির্বাচন করা, আর একটা হচ্ছে মানে শুধুমাত্র ক্ষমতাসীন যারা আছেন তারা নির্বাচন করা, যেটা 1996 হয়েছে বিএনপির হাতে, 2014 হয়েছে আওয়ামী লীগের হাতে। কিন্তু তার বাইরে আবার একটা সিনারিও আছে, এগুলি হচ্ছে আপনার পোস্ট 1991 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি। ধরুন এরকম একটা অপশন তো আছে যে ধরুন 1988 এর নির্বাচনের সিনারিওটা ভাবুন, যে মানে কার্যত দেখা গেল জাতীয় পার্টির অধীনে প্রধান দলগুলো বাইরে থাকলো এবং একটা কম্বাইন্ড অপোজিশন পার্টি বলে একটা মানে অ্যালায়েন্স তৈরি করে সেই রকম একটা নির্বাচন হলো, সেই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। আর মনে রাখতে হবে যে 2014 সালে নির্বাচন কেবল বিএনপি বর্জন করেছে তা নয়, এখন যদি বলেন যে আওয়ামী লীগের বিরোধীরাই শুধু বর্জন করেছে তাহলে ন্যাচারাল অ্যালাই হচ্ছে সিপিবি, সিপিবিও তো বর্জন করেছে। আওয়ামী লীগের সাথে সিপিবি তো এক ধরনের ন্যাচারাল অ্যালাইনমেন্ট আছে, ইডিওলজিক্যাল কারণে, আদর্শিক কারণে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে। ফলে ওই সিম্প্লিফিকেশনের মধ্যে না গিয়ে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি করে এই যে বিভিন্ন রকম সিনারিওর মধ্যে ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ মানে ইফেক্টিভলি ইনক্লুসিভ, এখন ওই যে ধরুন 1988 এর নির্বাচন সেটা কি খুব ইনক্লুসিভ ছিল? দল তো অনেক ছিল জাতীয় পার্টির বাইরে, মানে ধরেন কম্বাইন্ড অপোজিশন পার্টি ছিল, জাসদ সিরাজ বলে একটা ফ্রিডম পার্টি অংশগ্রহণ করে দুটো সিটও জিতেছিল, তো ওগুলি তো আসলে কোনো ইনক্লুসিভ ইলেকশন না। প্রশ্ন হচ্ছে সকলকে নিয়ে ইলেকশন করার পরিস্থিতি, অনুকূল পরিবেশ তৈরি করা, সেইটা একটা পলিটিক্যাল উইলের প্রশ্ন, সেটা কেবলমাত্র ইলেকশন কমিশন পাবে আমি তা মনে করি না।
জি, জাতিসংঘের সঙ্গে যে বিএনপির মহাসচিবের, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির মহাসচিবের যে একটা বৈঠকের কথা উঠেছে সে সম্পর্কে একটু আগে অধ্যাপক কলিমুল্লাহ বলছিলেন, তা আমাদের একজন প্রশ্নকর্তা মুকুল সর্দার ডাকো খুলনা বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জেনে নেবার জন্যই জাতিসংঘের মহাসচিব বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন করবার ক্ষেত্রে জাতিসংঘ কি কোনো বিশেষ ভূমিকা রাখতে পারে? অধ্যাপক আলী রিয়াজ, আপনি কি মনে করেন?
জাতিসংঘের একটা দায়িত্ব কিন্তু আছে বলে আমি মনে করি, মনে করি এই কারণে যে আপনারা তো মনে থাকবে যে 2014 সালের আগে জাতিসংঘের পলিটিক্যাল অফিস যেটা আর কি সেটা ইনভলভ হয়েছিল, তারাঙ্ক ঢাকায় গিয়েছিলেন এবং সে সময় কিছু আলোচনা হয়েছিল, সব আলোচনা আমরা জানি না বাইরে, কিন্তু কিছু আলোচনা তো হয়েছিল এবং সেই সমস্ত আলোচনার নিশ্চয়ই একটা প্রভাব ছিল, ছিল অর্থাৎ তখন কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং কিসের ভিত্তিতে আসলে বিএনপি সেই সময় নির্বাচনের অব্যবহিত পরেই তাদের আন্দোলন বা তাদের যে প্রক্রিয়া নির্বাচন সংক্রান্ত সেটা যে তারা ওয়াইন ডাউন করলেন, বাতিল করলেন, তা সেখানে কি পলিটিক্যাল অফিসের একটা ভূমিকা ছিল? আমার অনুমান ছিল, এখন এটা অনুমান, আপনি এটাকে এখন গুজব বলে চালিয়ে দিতে পারেন, তো প্রশ্ন হচ্ছে অনুমান করছি এই কারণে যে ইউএন পলিটিক্যাল অফিস তখন ইনভলভ ছিল, এখন তার যে কনসিকুয়েন্স 2014 এর ইলেকশনের কিছু কনসিকুয়েন্স তো আছে তাই না, তো সেটার জন্য জাতিসংঘের একটা দায়িত্ব থাকবে না? সে কারণে আমার কাছে মনে হয় তাদের একটা ভূমিকা আছে, এটা আমার কাছে খুব বিস্ময়কর নয় যে জাতিসংঘ এখন কিছু কথা বলার চেষ্টা করছেন বা মির্জা ফখরুল ইসলামকে ডেকে এসছেন বা আমন্ত্রণ জানিয়েছেন এবং উনি আসছেন, কারণ হচ্ছে আমি যদি জানি ইজ অলরেডি লেফট ঢাকা এবং এখানে আসতে তার সাথে কথাবার্তা হবে, এখন তাদের একটা ভূমিকা আছে, সেই ভূমিকাটা কি ভূমিকা, কিভাবে ভূমিকাটা নেবে জাতিসংঘ সেটা আমরা জানি না, সেটা হয়তো আরো পরে জানবো, কিন্তু ভূমিকাটা একেবারে অস্বীকার করা যাবে না।
জি, অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, জাতিসংঘের সম্পৃক্ততা সম্পর্কে আপনি কি মনে করেন?
দেখুন, আমার বন্ধুবর আলী রিয়াজ যে প্রসঙ্গটি উল্লেখ করলেন, তারাঙ্ক সাহেবের ঢাকা আক্রমণ এবং এর প্রকাশ্য এবং অপ্রকাশ্য যে আপনার আলোচনাগুলো হয়েছিল সেগুলো ধারাবাহিকতায় পরবর্তীতে কিন্তু ওই লন্ডন ভিত্তিক ডায়লগ চলেছে, আপনার অনারেবল স্ত্রীর নাম এই পক্ষে এবং এই পক্ষে সাবিউদ্দিন সাহেব, তারা কিন্তু এক ধরনের আলোচনা অব্যাহত রেখেছিলেন এবং সেটি আমার ধারণা একেবারেই বন্ধ হয়ে যায়নি, এখন পর্যন্ত হয়তো অটুট আছে বিহাইন্ড দ্য কার্টেন। তো সেজন্যে জাতিসংঘের এই যে ওয়ার্কশপটা, সেটা আপনার বড় সড়ো একটা ক্যানভাসে ফেলে আমাদের দেখার সময় এবং সুযোগ এসছে। আর ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স ডিভিশন তো সবসময় এ ধরনের সদস্য রাষ্ট্রগুলোর যে রাজনীতি এবং নির্বাচন সংশ্লিষ্ট বিষয় সেগুলো নিয়ে খোঁজ খবর রেখে থাকেন। ফরাসীয় বর্ণীয় মিশন একসময় এসেছিল বাংলাদেশে এই ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স ডিভিশনের পক্ষ থেকে, সেখানেও যে রিপোর্টটা তারা সাবমিট করেছিলেন তার উপর ভিত্তি করে পরবর্তীতে পলিসি ডিরেকশন গুলো আমরা লক্ষ্য করছি সেভাবে অগ্রসর হয়েছে। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে আউটকামটি দেখা দরকার, যে কি দাঁড়ালো, মানে বিএনপির পক্ষ থেকে যে টিমটি গেছে তারা শেষ অব্দি কি বার্তা দিলেন এবং কি বার্তা নিয়ে ফিরলেন, তা তাই অনেকাংশে কন্ডিশন করে দেবে ভবিষ্যৎ।
জি, শ্রোতাদের জানিয়ে রাখি আপনারা শুনছেন আমাদের কলিন শো হ্যালো ওয়াশিংটন, বিষয় বাংলাদেশে আগামী নির্বাচন প্রত্যাশা ও সংশয়। এ সম্পর্কে প্রশ্ন করতে চাইলে সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন 2026193062। পরবর্তী প্রশ্ন সাইদপুর থেকে জুহি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সৈয়দপুর থেকে বলছিলাম, জুহি। আজকে প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে দেশের পরিস্থিতি তাতে আওয়ামী লীগ বা বিএনপি কোন সরকারের উপরই জনগণের কোনো আস্থা নাই, তো এতে করে নতুন কোন দলের আসার সম্ভাবনা আছে কি, আর যদি আসে তাদের সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ।
হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আওয়ামী লীগ বিএনপি কার উপর আস্থা নেই এই জুহির ভাষায়, তবে তৃতীয় কোন জোট হওয়ার সম্ভাবনা আছে কি? আমরা জানি যে ডক্টর কামাল হোসেন এবং বদরুদ্দোজা চৌধুরী এরা মিলিয়ে একটা বৃহৎ জোট করার চেষ্টা করছেন, তো সব মিলিয়ে অধ্যাপক আলী রিয়াজ আপনি কি মনে করেন?
দেখুন, এটা হচ্ছে আমাদের ধারণা যে দুপক্ষের উপর কোনো আস্থা নেই, সেটা সেটা এক্সপ্রেস করার কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। মানে যদি একটা ফেয়ার ইলেকশন হয় এবং এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলিতে তো বরং উল্টো ফলাফল দেখা যাচ্ছে। আপনি 2014 বাদ দেন, 96 সালে 15 ফেব্রুয়ারি বাদ দেন, তাহলে কি হচ্ছে, 80% ভোট মতো ভোট এই দুই দল পায়, এটাই হচ্ছে বাস্তবতা। এবং সাংগঠনিকভাবেও যদি দেখেন, মানে বিপর্যস্ত বিএনপিরও যে লোক সমাগম আমরা দেখতে পাই, আওয়ামী লীগ তো একটা প্রধান সংগঠন অবশ্যই এবং তার ক্ষমতাসীন একটা দল, ফলে তৃতীয় পক্ষ এই এই যে পরিস্থিতি তার মধ্যে তারা কতটা সুযোগ করতে পারবেন, সুবিধা করতে পারবেন, জনগণের কাছে পৌঁছতে পারবেন, সেটা যদি একটা ফেয়ার ইলেকশন হয়, তারা যদি আলাদাভাবে দাঁড়াতে চান আমরা দেখব। সেই জন্যই দরকার, বোঝা দরকার যে এই যে যদি যেটা বলছেন প্রশ্ন যিনি করলেন যে আসলে নেই, তাহলে নেই কথাটা আমাদের ধারণাটার রিফ্লেকশনের জায়গাটা তৈরি করুন, তাহলে দেখবেন। আর দ্বিতীয় বিষয় যেটা যেটা আপনি উল্লেখ করছিলেন যে আসলে যে যদি জোট হয়, যেটা আমার বন্ধু নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন যে আসলে যদি এরকম একটা ব্রডার অ্যালায়েন্স হয়, সেটা কি বিএনপিকে বাদ দিয়ে সেই ব্রডার অ্যালায়েন্স হচ্ছে? যদি বিএনপিকে সাথে নিয়ে একটা ব্রডার অ্যালায়েন্স হয়, যেটার মধ্যে ধরুন ডক্টর কামাল হোসেনের উদ্যোগ আছে, হয়তো বদরুদ্দোজা চৌধুরী মন্নরা যুক্ত আছেন, তাহলে তো আর আপনি ওই প্রশ্নের উত্তর পাবেন না, তাই না? তখন এটা আসলে ওই বিএনপি এবং অন্যান্যরা মিলে এক ধরনের একটা ব্রডার অ্যালায়েন্স থাকবে আর কি। যেমন ধরুন 14 দলের ক্ষেত্রেও সেটা সমপরিমাণে সত্য আর কি, যে 14 দল তার একা আওয়ামী লীগ নয়, অন্যান্য সংগঠন তার সঙ্গে যুক্ত আছে। ফলে আমি এই মুহূর্তে খুব খুব ড্রামেটিক কিছু আশা করছি না যে থার্ড পার্টি বা থার্ড ফোর্স কিছু একটা অ্যালাইজ করবে হুট করে এই নির্বাচন, 3 মাসের নির্বাচনে। আমার কাছে সেটা খুব বাস্তব উচিত প্রত্যাশা বলেও মনে হয় না।
জি, অধ্যাপক কলিমুল্লা।
আমি বন্ধুবর্গ আমাদের আলী রিয়াজের সঙ্গে একমত এই বিশ্লেষণে, যে আসলে বিচ্ছিন্নভাবে ডক্টর কামাল হোসেন বলুন, ডক্টর বদরুদ্দোজা বলুন, বা মাহমুদুর রহমান মান্না বলুন, বা আসম আব্দুল্লাহ বলুন, এই যে ব্যক্তি বর্গ তারা আমাদের রাজনৈতিক ইতিহাসে এক একজন আইকন, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আপনি এই ভোটের হিসাবে যাবেন, বিচ্ছিন্নভাবে তারা যদি এখন এক্সার্ট করার চেষ্টা করেন, খুব নির্মমভাবে বললে খুব একটা কোলকে ছিঁড়তে পারবেন এটা আমার কাছে মনে হচ্ছে না। তবে যেটা হতে পারে পসিবল সিনারিও, এখন এই পর্যায়ে ডক্টর কামাল হোসেন বিশেষ করে বলবার চেষ্টা করছেন যে জামাত বাদে অন্যদের নিয়ে তারা এক ধরনের জাতীয় ঐক্য তৈরির চেষ্টা অগ্রসর হচ্ছেন, কিন্তু সঙ্গে সেফ ডিস্টেন্সও মেনটেন করছেন বড় দুই দল থেকে। কিন্তু সেসবই প্র্যাকটিক্যালি হয়তো দেখা যাবে যে এই ব্যান্ডওয়াগনে বিএনপি উঠে বসেছে এবং প্র্যাকটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং আবার মেনটেন করছে জামাতের সঙ্গে। জামাত বারংবার বলবার চেষ্টা করছে কাম হোয়াট মে, তারা কিন্তু বিএনপির সঙ্গে যে গঠরা বেঁধেছেন সেটি অব্যাহত থাকবে। মানে অনেকটা ওই কথার প্রতিধ্বনির মতো যে মেরেছিস কলসিকা না তাই বলে কি প্রেম দেবো না।
দেখুন আমি সেখানে একটু অ্যাড করি, আসলে ঘটনাটা হচ্ছে যে কি প্ল্যাটফর্মের বেসিসে ইলেকশনটা হচ্ছে। ধরুন যদি একটা বৃহত্তর ঐক্য, যেটার কথা তারা বলছেন আর কি, যদি সেই ঐক্যটা তৈরি করতে চায় তাহলে প্ল্যাটফর্মটা কি তার উপর নির্ভর করবে কোন শক্তিগুলোর সঙ্গে থাকবে। তারা যদি ওই রকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, যদি মনে করেন যে এখনকার যে পরিস্থিতি তাতে সামগ্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া, মত প্রকাশের অধিকার, অ্যাসেম্বলির অধিকার, সমস্ত কিছু এবং একটা ভয়মুক্ত পরিবেশ তৈরি করা এবং ক্ষমতার মধ্যে যে ভারসাম্যহীনতা সেটাকে দূর করা, এগুলি মিলে যদি করে এবং সেই প্ল্যাটফর্মে যদি অন্যরা আসে আসবে। জামাতের ক্ষেত্রে যেটা হয়েছে যে জামাতের তো আসলে নির্বাচন করার কোনো জায়গাই নেই, কারণ জামাত তো আসলে নিবন্ধিত দল নয়। এখন তারা বিএনপির সাথে থাকবেন কি থাকবেন না এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত। এবং আমার কাছে সেটা, আমার একটা ব্যাখ্যা আছে যে না থাকলে না থাকা উচিত কেন, কিন্তু এটা এটা এটার সঙ্গে নির্বাচনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যদি একটা ব্রডার প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, প্ল্যাটফর্ম বলতে আমি তাদের দাবি দেওয়া এবং উদ্দেশ্য আদর্শের কথা বলছি, তাহলে তখন যে পরিস্থিতি দাঁড়াবে সেটা একেবারেই ভিন্ন। তার সঙ্গে আসলে এখনকার এই ডাইনামিক্স, এখনকার এই ইকুয়েশনটা খুব বেশি মিলবে বলে আমার মনে হয় না।
জি, আমরা ফেসবুকে অনেকের কাছ থেকে দেখতে পাচ্ছি যে তারা এই অনুষ্ঠান শুনছেন এবং ভালো লাগছে তাদের কাছে। এদের মধ্যে আছেন সুমন হায়দার, অজয় কুমার সরকার, জিহাদ আলম, শাহীন মাহমুদ, শফিউর রহমান শাহীন, অমিত পাণ্ডে, জহুরুল হক, দীনেশ চন্দ্র সাহা প্রমুখ। তবে একজন শ্রোতা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন লাইনে, যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো, হ্যালো,
আমাদের একাদশ সংসদ নির্বাচনের দামাদুল হালকা হলেও বেজে উঠেছে, খুব বেশি জোরে বাজেনি এখনো। দু দলের কোন দলই তাদের প্রার্থী ঘোষণা চূড়ান্ত ভাবে করেননি। বিএনপি আসবেন বলছেন নির্বাচনে, তারা তাদেরও প্রার্থী আমরা কিন্তু এখনো জানতে পারিনি। তবে আমরা আশা করছি যে সব দলের ঐক্যমতের ভিত্তিতে, অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন হবে এবং নির্বাচনে জনগণ ভোট দিতে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে বিএনপিকে ভর করে জামাতের সাথে নির্বাচন করতে আসবে বলে তারা বিএনপির উপরে চাপ তৈরি করছে এবং তারা তাদের আসন বন্টন নিয়ে দরকষাকষি চালাচ্ছে। ধরেই নিলাম বিএনপি এই নির্বাচনে জয়লাভ করলো, তাহলে সেক্ষেত্রে জামাতে ইসলামের কে কেন্দ্র করে বাংলাদেশে মৌলবাদের উত্থান কতটা ঘটতে পারে বা কতটা ঝুঁকির মধ্যে বাংলাদেশ যেতে পারে, এটা আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে একটা ট্র্যাডিশন আছে, আমরা বারবারই দেখেছি যে নির্বাচন হলেই বিজিত দল একটা সহিংস পরিবেশ দেশময় সৃষ্টি করেন। এ কারণে নির্বাচন কমিশনের কি কোনো দায়িত্ব আছে যে নির্বাচন পূর্ব সময় থেকেই নির্বাচন পরবর্তী সময়ের এই সহিংসতা নিরসনের জন্য কোনো ভূমিকা বা কোনো প্রস্তুতি গ্রহণের? প্যানেলের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ সকলকে,
অনেক ধন্যবাদ আপনাকেও। যে প্রশ্নটি শ্রাবণী সুর করেছেন, একটি হচ্ছে বিএনপির সঙ্গে জামাতের গাঁটছড়া বাঁধলে যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে সেক্ষেত্রে কি জামাতের আধিপত্য বৃদ্ধি পাবে অতীতের মতো, এইটি একটি প্রশ্ন ছিল। আরেকটি হচ্ছে নির্বাচন পরবর্তী পর্যায়ে পরাজিত দলের সহিংসতা সম্পর্কে। অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ,
দেখুন জামাতের যে স্ট্যান্ডটা তারা তো পরিষ্কার করে খোলাসা করে বলে দিয়েছেন, বিএনপির পক্ষ থেকে মানে মৌনতাই সম্মতির লক্ষণ এরকমের একটা বার্তা হয়তো প্রক্ষেপণ করা হচ্ছে এবং সম্পর্কটা অটুট আছে। এখন প্র্যাকটিক্যাল কারণে হয়তো তারা ঝেড়ে কেসে বলছেন না। তো সুতরাং আমরা যদি একটা অ্যানালজি ড্র করি, মিস সুর যেটা বলতে চাইলেন সেরকম একটা জায়গায় হয়তো উপনীত হওয়া যায়, এরকম একটা সিনারিও আমরা হয়তো প্রজেক্ট করতে পারি। কিন্তু এর যে বিষয়টি পরবর্তী যে প্রশ্নটি তিনি করেছেন, 2001 নির্বাচনের পরে 1 অক্টোবরের পরে 10 দিন দেশে যে তাণ্ডব লীলা চলেছে আপনার আমাদের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় এবং সেই সঙ্গে আপনার সেই নির্বাচনে পরাজিত দলের সমর্থকদের উপর, সেটি একেবারেই আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা এবং এটা নিয়ে পরবর্তীতে হয়তো তদন্ত হয়েছে, কমিশন হয়েছে, কিন্তু খুব একটা যে রিগ্রেস এনশিওর করা গেছে সেটা যায়নি। তার ফলে ব্যাপারটি দাঁড়াচ্ছে এরকম যে ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট, এরকমের একটা বার্তা যারা পার্টি দলের কাছে গেছে এবং তার পুনরাবৃত্তি ঘটলে আমি অবাক হব না। এবং এই জন্য সম্পূর্ণ দায় দায়িত্বকৃত নির্বাচন কমিশনের, তারা এই পূর্ব ইতিহাস জানেন এবং এই যে প্রেসিডেন্ট সেটাকে মাথায় রেখে এখনই সময় আপনার নির্বাচন পূর্ব কাল থেকে প্রস্তুতি গ্রহণ করা, যে কি কি মেজার তারা নেবেন সেটা প্রকাশ্য বলে দেয়া এবং কি করলে কি হবে সেটা জানান দেয়া।
জি, আপনি বলছিলেন 2001 সালের নির্বাচনের পর, তাই কি?
আপনার ওই জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করলো এবং বর্তমানে শাসক দল 60টার মতো আপনার আসন পেয়েছিল তৎকালীন সংসদে।
জি, অধ্যাপক আলী রিয়াজ,
নির্বাচন তো একদিনের বিষয় নয়, নির্বাচন এই কথাটা বহুবার বহুভাবে বলা হয়েছে। আমি নিশ্চিত নজমুল হাসান কলিমুল্লা এটা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছেন, এখন তো আর বলেনি না যে এটা নির্বাচন একদিনের ঘটনা নয়। নির্বাচন কমিশনের হাতে যে সমস্ত ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলোকে প্রয়োগ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের উৎসাহের ঘাটতি দেখতে পাই আমরা এবং সেই কারণে এই পরিস্থিতিগুলি সৃষ্টি হয়। তো ফলে যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কতদূর করতে পারবে, সেটা তাকে কতটা ক্ষমতা দেয়া হচ্ছে, কতটা ক্ষমতা তার আইনের মধ্যে আছে এবং কতটা আসলে সরকার এলাও করবেন তার উপর নির্ভর করছে যে তারা নির্বাচন আগের থেকেই এই পরিস্থিতি তৈরি মানে এই এই ব্যবস্থা নিতে পারেন কিনা। ইভিএম নিয়ে ব্যস্ত না থেকে এগুলি নিয়ে ব্যস্ত থাকলে ভালো কাজ করবেন নির্বাচন কমিশন, মানে তাদের পরামর্শ দেয় আমার কাজ নয়, আমার সেই যোগ্যতাও নেই, ওনারা যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ ব্যক্তি, কিন্তু প্রস্তুতি রাখুন যে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন কিংবা যে কোনো ধরনের নির্বাচনের পরে কতদিন পর্যন্ত তারা সকলের নিশ্চয়তা বিধান করবেন, সেটা সেটা যারা ক্ষমতায় আসবেন তারা কতটা অ্যালাউ করবেন, সেটা নির্বাচনের যেই যেই আইন আছে তার মধ্যে কতটুকু তাদের দেওয়া হয়েছে, এগুলি হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা দরকার এবং এগুলি নিশ্চিত না করে কেবলমাত্র নির্বাচন নিয়ে যে নির্বাচনের দিন ভোট হবে কি হবে না কিনা এবং ওই যে নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন ঘোলাটে বাক্স, ওই ঘোলাটে বাক্সর চেয়েও ঘোলাটে পরিস্থিতি অনেক বেশি বিপজ্জনক, তো সেই বিপদের দিকে নজর দেওয়া দরকার আগে এবং পরে।
জি, আমরা অনুষ্ঠানের একেবারে প্রায় শেষ দিকে চলে এসেছি, হাতে একদম সময় কম। আমাদের একজন শ্রোতা ফারহানা ঢাকা থেকে ফোন করেছেন। হ্যালো ফারহানা।
হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম, ফারহানা বলছিলাম বসুন্ধরা থেকে। আজকের বিষয় বাংলাদেশের সাধারণ নির্বাচন, প্রত্যাশা ও সংশয়। আমরা এখন আর লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই এই স্লোগানে বিশ্বাসী না। বাংলাদেশের মানুষ এখন শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে বাঁচতে চায়, সুতরাং ছোট বড় সব দলের অবাধ এবং শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের মাধ্যমে ভোট হবে এটাই প্রত্যাশা। সংশয় হলো এত অল্প সময়ে ইলেকট্রনিক ভোট গ্রহণ পদ্ধতির প্রয়োগ, কারণ এই পদ্ধতি কি, কিভাবে এর ব্যবহার বাংলাদেশের আপামর জনসাধারণ এখনো সেভাবে জানে না। আমার প্রশ্ন, এই পদ্ধতি কতটুকু কার্যকর হবে বলে আপনারা মনে করেন?
আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ ফারহানা। ইভিএম পদ্ধতি নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি, আমাদের প্যানেলের দুজন সদস্যই এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, কাজেই ওই বিষয়টির উপর আমরা আর যাচ্ছি না, আমাদের সময়সীমা শেষ হয়ে গেল। অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং অধ্যাপক আলী রিয়াজ, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।